अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विराकातरया जुहाव तन्नेति प्रयतयापतर्वोऽभिनेदु तं सर्वभूतहृदयम् तवैवास्मि तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञैराधीतं चरणं टुडे वेरी ऑस्पिशियस डे आज बहुत ही पवित्र दिन है आज किष्किंधा से रामचंद्र जी रावण पर विजय पाने के लिए शुभ यात्रा किया और आज ही के दिन हमारे संप्रदाय के मध्वाचार्य जी का जन्मतिथि है। आज ही के दिन में उनका आविर्भाव हुआ था और पीछे से हमारे ब्रह्म संप्रदाय में एक मध्वाचार्य भी जुड़ गए। ये तब हम लोगों के संप्रदाय का नाम हो गया ब्रह्म माध्व गौड़ीय वैष्णव संप्रदाय। ये इनका जन्म दक्षिण प्रदेश में पाजका क्षेत्र उडुपी ग्राम पाजक क्षेत्र ब्राह्मण कुल में पैदा हुए। पिताजी का नाम मध्वगे, मैया का नाम वेद विद्या, बाल का नाम बालकपन में नाम वासुदेव। इन्होंने खूब अल्प समय में ही संन्यास ग्रहण किया। उनके गुरु का नाम अच्युत प्रेक्ष था। ये मायावादी अद्वैतवादी सन्यासी थे। संन्यास का नाम पूर्ण प्रज्ञ ब्रह्म हुआ। पूर्ण प्रज्ञ पूर्ण प्रज्ञ हुआ। एक समय ये स्नान करने के लिए गए थे समुद्र में और एक नौका पर गोपी चंदन बेचने के लिए कोई व्यापारी ले जा रहा था। नौका लग जाने पर इन्होंने उसकी नौका को ठेल करके बाहर कर दिया तो उसने गोपी चंदन का एक विशाल शिला दे दिया और उसी में दधि मंथन दंड धारण किए हुए कृष्ण गोपाल प्रकट हुए। बहुत विशाल, बहुत भारी, एक हाथ में मंथन दंड, दधि मंथन का दंड और दूसरे में उसकी रस्सी। किंतु वो वहाँ से कितने मील, 6-7 मील दूर कंधे पर उठा करके और उडुपी में ले आए और वहीं पर उनकी स्थापना हुई। वही उनके इष्ट देव हैं और इन्होंने बहुत से ग्रंथ लिखे हैं। उसमें से ब्रह्म सूत्र का भाष्य इनका सबसे प्रसिद्ध है। उन्होंने तीन ब्रह्म सूत्र पर भाष्य लिखे। पहला है बृहद भाष्य और दूसरा है अनुभाष्यम अथवा अनुभाष्य भी कहते हैं वो, और तीसरा है व्याख्यान। पहले वाला शास्त्रों से विविध सूतियों से केवल प्रमाण दिया है और उन्होंने अपने द्वैत मत की स्थापना की, और दूसरे में उनका श्लोकबद्ध भाष्य है, अपने श्लोकों में किया है, किंतु उसमें अपने समय के विशेष करके अद्वैतवाद का शंकराचार्य का बहुत खंडन किया है। यहाँ तक कि अपने समय में जो रामानुज हुए हैं निम्बादित्य और विष्णु स्वामी इत्यादि, उनके मतों में कुछ समानता रहने पर भी उनके मतों का भी खंडन करके अपने मत की स्थापना की। उनके मत का प्रधान प्रतिपाद्य विषय था भेदवाद। उन्होंने लिखा है अपने भाष्य में, यद्यपि भगवान के साथ में जीव का भेद और अभेद दोनों सिद्ध है। क्यों? श्रुतियाँ कहती हैं नित्यो नित्यानाम चेतना चेतनानाम, और बहुत से ऐसे वचन उनके हैं जिनके भेद भी और अभेद भी सिद्ध होते हैं। तो भी भेद और अभेद होने पर अभेद की कोई प्रतीति नहीं है, भेद की ही प्रतीति है। इसलिए पांच भेद उन्होंने स्वीकार किया, जीव में ईश्वर में, जीव में जड़ में ईश्वर में, जड़ और जड़ में, जीव और जीव में, और
जीव और जड़ में,
जड़। फिर से देखो, ईश्वर और जीव में भेद, जड़ में ईश्वर में भेद, जीव और जीव में भेद, जड़ और जीव में भेद, और जड़ और जड़ में। ये पांच तत्व दिया। यद्यपि उपासना के भेद से रामानुज या चारों वैष्णव संप्रदायों में कुछ समानताएं हैं, जैसे ये मध्वाचार्य जी यद्यपि किशोर कृष्ण को, दधिमंथन भांड वाले कृष्ण को की उपासना करते हैं बाल गोपाल की, किंतु इनकी उपासना लक्ष्मी नारायण जैसी है, विष्णु तत्व है, विष्णु तत्व है। और कहीं कहीं पर उन्होंने गोपियों के तत्व को देवताओं से भी हीन वर्णन किया है, वर्णन किया है। तभी उनके उत्तराधी मठ में कुछ ऐसी चीजें हैं जो उनके आठ मठ हैं, चार मठ में, आठ मठ नहीं है, अच्छा चार मठ में दो दो सन्यासी, और वे लोग गोपी भाव की आराधना करते हैं। तभी साधारण लोगों के लिए ऐसा नहीं है, इसलिए मध्वाचार्य के बाद में उनमें कुछ कमियां आ गई थी। चैतन्य महाप्रभु जब गए उनसे तत्ववादियों से विचार हुआ, उनका खंडन भी किए, किंतु मध्वाचार्य के विग्रह में गोपाल कृष्ण का विग्रह है जो कहीं भी किसी भी संप्रदाय में नहीं है, इसलिए चैतन्य महाप्रभु ने उनके पहले हमारे कवि कर्णपुर जी ने और इसके बाद में बलदेव विद्याभूषण इत्यादि ने महाप्रभु उन्हीं के संप्रदाय को ग्रहण किया है, इस प्रकार से उल्लेख है। विशेष करके चैतन्य महाप्रभु जी मध्वाचार्य की शाखा में लक्ष्मीपति तीर्थ से लिया, किंतु लक्ष्मीपति के शिष्यों में कोई पूरी थे, पूरी ना, इन्होंने पूरी किसी सन्यासी से इन्होंने हमारे माधवेंद्रपुरी पाद जी ने संन्यास लिया। और देखते हैं अद्वैताचार्य पुंडरिक विद्यानिधि नित्यानंद प्रभु जितने हमारे लोग हैं सब एक ही धारा में माधवेंद्रपुरी पाद से किसी न किसी रूप से संबंधित हैं। इसलिए हमारे आचार्यों जो ने विशेषकर श्रील भक्ति विनोद ठाकुर जी ने ये विचार किया है, जो लोग मध्य गौड़ीय वैष्णव संप्रदाय ब्रह्म मध्य गौड़ीय वैष्णव संप्रदाय स्वीकार नहीं करते और विशेष करके मध्वाचार्य को अपना सांप्रदायिक गुरु नहीं मानते और बलदेव विद्याभूषण को भी अलग निकाल करके रख देते हैं, वे लोग कली के चेले हैं, वो लोग शुद्ध वैष्णव नहीं है। इसलिए भक्ति विनोद ठाकुर जी का मत ले करके हम लोगों को चलना चाहिए। बोले यो
So today is a very auspicious day for two reasons. The first reason is that Sri Ramachandra began his journey to defeat Ram from Ravan from Kishkanda, on Kishkanda, where Hanuman lives, on this day. Therefore, it's called Vijay Dasami. And the second reason is because today is the Abhivaktiki, the appearance day of Sri Madhvacharya, who is situated in our Brahma Madhva Gaudiya Vaishnava Sampradaya. So he was appeared in a place called Padyak Chetra.
Paduka. Pajoka. Pajoka.
Pajoka.
Pajoka.
Pajoka.
Pajoka.
Pajoka.
His father's name was Madhvagaya. And his mother's name was Vidya. And his childhood name was Vasudev. He took sannyas at a very young age. And his sannyas name was Kula Pragna. And his sannyas guru, who was a complete Mayavadi, his name was Sri Achyut Preksha. His leaders are very astonishing. One time there was one businessman who was trading in Gopi Chandan. His boat became stuck and it was freed by the grace of Sri Madhvacharya. As a token of his appreciation, he gave to Sri Madhvacharya one very huge piece of Gopi Chandan. From that Gopi Chandan manifested a very, very large deity of Gopal, Bal Gopal, Dadimantan Gopal. In one hand he has a rope, and the other hand he has a stick for churning dahi, yogurt. And that deity is very heavy and it's 6 to 8 miles distance from Udupi. But Sri Madhvacharya carried it himself and on the way he made many stops and studies to Gopal. He has written many, many books, especially his commentary on the Brahma Sutra. Of these books, three are more famous, prominent. One is Brihad, one is Anu, Brihadbhashya, Anubhashya, and Vyakaranubhashya. In the Brihadbhashya, he has given many different evidences for his theory of Dvaitavad. In the Anubhashya, he has given his own compositions in the form of shlokas, especially defeating the conception of Sri Sankaracharya. So all the Vaishnavacharyas like Sri Ramanuja, Sri Vishnu Swami, Sri Nirmaladitya all have contributed to the cutting of the conception of Sri Advaitacharya, or Sri Sankaracharya. But especially Sri Ramanuja and his philosophy of Sudha Dvaita or Vedbhav. Vedbhav. So, pure dualism. So the Shrutis have described both things, that the Atma is one with Brahma and the Atma is different with Brahma. But if we look, in most places there is a prominence given to the difference.
Oh, can you tell, can you tell what is the difference between Brahma and Brahma?
Brahma is Chaturmukh and Brahma.
Brahma is Bhagavan.
And Brahmaji is.
Brahma is Bhagavan?
Yes.
Brahma.
Never. Parabrahma may be Bhagavan.
But we see that the difference is prominent. Therefore, see, Madhvacharya, his writings, his conception has given five differences. There is eternal difference between Bhagavan and the Jiva, Bhagavan and Maya, Maya and the Jiva, Jiva and another Jiva, and Maya and Maya. Therefore, all four sampradayas are Vaishnav sampradayas. There is some similarity in their upasana that all worship Vishnu Tattva. But if you look and see Ramanuja sampradaya, they worship Lakshmi Narayan. But in the sampradaya of Madhvacharya only, you will find the worship of Bal Gopal Krishna. There, he established four main months. And in each of these main months, there is two sannyasis. So there are eight. And these eight acharyas, they still practice worshipping Krishna, the root of gopis. But this is not given for the general population. But Sriman Mahaprabhu, he saw some lacking in the conception of Srimadvacharya. Therefore, he rectified in the Chaitanya Charitamrita with his discussion with the Tathavadis. But Sri Kavi Kanapur Goswami and Sri Baladeva Vibhushan Mahasaya both have firmly declared that our Sampradaya Acharya is Srimadvacharya. In the Guru Parampara, we see that Sri Madhavendra Puri, he took sannyas from Sri Lakshmi Pati Tirtha. Madhavendra Puri took
sannyas
from Sri Madhavendra. Therefore, there is so much connection with Sri Madhavacharya, but all are especially related with Sri Madhavendra Puri, especially Sri Nityananda Prabhu, Sri Advaitacharya, all are deeply related with Madhavendra Puri, and Madhavendra Puri is so much related with Sri Madhvacharya. Therefore, Asura Bhaktivinoda Thakur has said very strongly, because some people do not accept the position of Sri Madhvacharya. Asura Bhaktivinoda Thakur said, those who do not accept Sri
Because he has supported Madhvacharya. Baldev Vidyabhushan has supported Madhvacharya. That our sampradaya is related to Madhva sampradaya. That is why some Sahajiya Babaji and also Goswami of Vrindavan, they cannot reconcile, and they tell Baldev Vidyabhushan was also not in our sampradaya because he was in Madhva sampradaya and he was so much influenced by Madhva sampradaya. That is why I connected our sampradaya to Madhva.
But Srila Bhaktivinoda Thakur said, those who cannot accept Sri Baladeva Vidyabhushan Or Srimadacharya, there are demons that have no relation with Sudha Bhakti anymore.
Very
good. And they are Kali, disciples of Kali.
Okay.
বলো কিছু ওদিনে বলেছিলে একদিন বলেছিলে কিছু বলো না বলো হিন্দি লোক তো কম দু একজন হিন্দি মে সমঝনে বালে হাই নেই
আমাদের সম্প্রদায়ের নাম হলো শ্রী ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আমাদের আদি গুরু হলেন ব্রহ্মা সেই ব্রহ্মা থেকে তিনি কৃষ্ণের আরাধনা করেন ভগবানের দর্শন লাভ করেন কামরাজ্ঞ গোপাল মন্ত্র তিনি প্রাপ্ত করেন বেদ শাস্ত্র তাহার হৃদয়ে প্রকাশিত হয় সেই পরম্পরায় তিনি নারদ ঋষিকে দিলেন নারদ ঋষি ব্যাসদেবকে প্রদান করেন ব্যাসদেব থেকে শ্রীমন মধ্যাচার্য প্রাপ্ত করেন এই জন্য সেই ব্রহ্মবিদ্যার নাম হল শ্রীম এই পরম্পরার নাম হল শ্রী ব্রহ্মমাধ্ব অর্থাৎ শ্রীমন মধ্যাচার্য যিনি উড়ুপিতে জন্মগ্রহণ করেছিলেন তাহার দক্ষিণে কর্ণাটক দেশে কর্ণাটকের নিকট মেঙ্গালোরের কাছাকাছি সেইখানে বালিকার ক্ষেত্রে উড়ুপিতে তাহার আবির্ভাব হয় এবং তিনি ছিলেন হনুমত ভীম বায়ু অবতার পূর্বে যিনি হনুমান ছিলেন যিনি ভীমসেন ছিলেন সেই হনুমান ভীমসেন এবং বায়ুর অবতার হলেন শ্রীমন মধ্যাচার্য মহাশক্তিশালী ছিলেন সময়ে সময়ে অনেক কিছু তিনি খেয়ে ফেলতেন আর এত শক্তিশালী ছিলেন যাহার শক্তির কোন ইয়ত্তা ছিল না আর সব থেকে বুদ্ধিমান সেই থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন আপনারা শ্রবণ করেছেন সন্ন্যাস গ্রহণ করেই তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন এই জন্য দক্ষিণ ভারতে যে যত মায়াবাদী ছিল সমস্ত মায়াবাদীগণের মায়াবাদ বিচারকে খণ্ডন করেই তিনি ব্যাসদেবের আজ্ঞায় বেদান্তের ভাষ্য প্রণয়ন করেন এই জন্য শ্রীমন মধ্যাচার্যকে বলা হয় হনুমত ভীম বায়ু অবতার শ্রীমন মধ্যাচার্য পঞ্চভেদ স্বীকার করেই তিনি বিশুদ্ধ দ্বৈতবাদ স্থাপনা করেন চার বৈষ্ণব আচার্য শ্রী রামানুজ সম্প্রদায় শ্রী শ্রীমন মধ্য সম্প্রদায় আর শ্রী বিষ্ণুর স্বামী শ্রী নিম্বাদিত্য শ্রী রামানুজ সম্প্রদায়ের বেদান্তের ভাষ্যের নাম হলো শ্রী ভাষ্য আর শ্রীমন মধ্যাচার্য যে ভাষ্য করলেন তাহার নাম অনুভাষ্য বৃহৎ ব্রহ্মসূত্র ভাষ্য অনুব্যাখ্যান এইভাবে শ্রীমন মধ্যাচার্য তিনি বিশদভাবে প্রচার করেন আর তিনি মায়াবাদকে খণ্ডন করেন সেই জন্য প্রথমে তিনি পাঁচটি ভেদ স্বীকার করেছেন, আপনারা এখনই শ্রবণ করেছেন। পাঁচটি ভেদ হল জীবে জীবে, প্রথমে জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদ, ঈশ্বর এবং জড়ের মধ্যে ভেদ, জড়ে জড়ের মধ্যে ভেদ, জীব এবং জীবের মধ্যে ভেদ। এইভাবে ভেদগুলি স্বীকার করেছেন, পাঁচটি ভেদের কথা বললেন। যতদিন পর্যন্ত এই ভেদ না থাকে ততদিন পর্যন্ত ভক্ত ভগবানের মধুর মিলন বা মধুর সম্বন্ধ হয়ে উঠতে পারে না। যেখানে অভেদ হয়ে যাচ্ছে, দুই বস্তু মিলে এক হয়ে যায়, সেখানে কোনোদিন প্রেম সম্বন্ধ ভগবানের সঙ্গে মধুর সম্বন্ধ হতে পারে না। ভগবান বৃহৎ বস্তু, ব্যাপক বস্তু এবং জীব অণু বস্তু, জীব অণু চৈতন্য, অতএব ঈশ্বরের এই অংশ, তাহার মধ্যে ভেদ থাকবে, ভেদ কোনোদিন মিটতে পারে না। এই জন্য শ্রীমৎ মধ্বাচার্য তিনি শ্রীমৎ ভগবত গীতার উপরে টীকা করেছেন। তো তাহার মধ্য দিয়ে তিনি বলেছেন, মোহই অংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমারই অংশ কিন্তু জীব রূপে নিত্য সনাতন, অতএব যে কোনোদিন মিলে ভগবানের সঙ্গে এক হতে পারে না। অল্প একটু মায়াবাদ থিওরি জানবার প্রয়োজন আছে, যেহেতু মায়াবাদীগণ অদ্বৈতবাদী বা শঙ্করপন্থী, শ্রী শঙ্করাচার্যের মতানুযায়ী ব্যক্তিগণ তাহারা বলেন কি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাব, ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা, আর জীব যত আছে সব ব্রহ্ম। এখন এইখানেই হচ্ছে বৈষ্ণব আচার্যগণের বিরোধ। এখন বলেন কি, তাহারা বলেন কি জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম, কিন্তু বৈষ্ণবগণ বলেন জীব কোনদিন ব্রহ্ম নয়, জীব ভূত সনাতন, জীব রূপেই সেই সনাতন, অতএব তাহার কোনদিন পরিবর্তন হয় না, আত্মার কোনদিন পরিবর্তন হয় না। এখন তাহারা বলেন কি, ভগবান তিনি যখন এই জগতে আসেন তখন এই আমাদের মতো ভৌতিক রূপ পঞ্চভৌতিক শরীর ধারণ করে আসেন, আর এই শরীরকে ছেড়ে দিয়ে নিরাকার নির্বিশেষ ব্রহ্মেতে বিলীন হয়ে যায়, অতএব নিরাকার ব্রহ্মই সত্য, সগুণ সগুণ ব্রহ্ম বা কৃষ্ণ রাম নৃসিংহ ইত্যাদি যত রূপ ধারণ করে আসেন এই হচ্ছে ভৌতিক ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, প্রাকৃত ব্রহ্ম, এইভাবে তাহারা বলে থাকেন। এখন শ্রুতি বললেন কি, যো ব্যক্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মন, সর্বস্মাত বহিষ্কার্য সর্বস্মার্ত বিধানত, যাহারা ভগবানের স্বরূপের মধ্যে পাঞ্চভৌতিকতাকে নিয়ে আসে, যে ভগবানের দেহটিও পাঞ্চভৌতিক, তাহারা সমস্ত কার্যের থেকে বহিষ্কৃত, শ্লোক শ্রুতি এবং স্মৃতি সব প্রকারে তাহারা বহিষ্কৃত। এবং মৃত ব্যক্তি যদি মুখ দর্শন হয় তাহলে সবস্ত্রে গঙ্গা দিয়ে স্নান করতে হয়, সূর্য দর্শন করে ঘৃত দ্বারা ঘৃত দ্বারা শুদ্ধি করতে হয়, ওইরকম নাস্তিক ব্যক্তিগণের কখনো দর্শন করতে নাই। আবার বললেন কি, তাহারা কি বলেন, তাহারা বলে থাকেন যেমন সোনার আভূষণ, এখন নাক কান গলা হাত পা ইত্যাদি সব জায়গার আভূষণ গুলি পৃথক পৃথক নাম হয়ে যায়, নাক কুল কর্ণ ভুল হার আংটি ইত্যাদি নানা প্রকারের নাম হয়ে যাচ্ছে, কিন্তু সবগুলিকে যখন গলিয়ে এখন আগুনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, গলিয়ে দেওয়া হয়, তখন একটি সোনার গোলা তৈরি হয়ে যায়, পিণ্ড তৈরি হয়ে যায়, তখন আর কোনো নাম আর রূপ থাকে না, ভিন্ন ভিন্ন নাম থাকে না। আমরা এই জগতে এসেছি, আমরা এখন এসে জীব রূপে ভিন্ন ভিন্ন নামে, কেউ পুরুষ কেউ স্ত্রী কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য ইত্যাদি ভিন্ন ভিন্ন নামেতে আমরা পরিচিত এবং ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে থাকি, বাস্তবে আমরা সকলেই ব্রহ্ম, আর সেই ব্রহ্মেতে আমরা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম হয়ে যাব আর দ্বিতীয় কিছু নাই, এইভাবে তাহারা বলে থাকে। বৈষ্ণব আচার্যগণ বলেন কি, এখন সোনাটি গলিয়ে সোনার আভূষণ গুলি গলিয়ে দিয়ে একটা সোনার পিণ্ড হয়ে গেছে, এ কথা সত্য, কিন্তু এখন গলানোর জন্য একজন ব্যক্তি চাই, যিনি স্বর্ণ তার তিনি গলাইতে পারবেন, সোনা গলিয়ে তিনি একটা পিণ্ড তৈরি করবেন, আবার নির্মাতা স্বর্ণের কাজ তিনি কি করেন, বিভিন্ন প্রকারের আভূষণ তৈরি করেন। মহাপ্রভু শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে বলতে গিয়ে বললেন কি, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অথ অনন্তরম ব্রহ্মের জিজ্ঞাসা, প্রথম সূত্রেই ব্রহ্মের শক্তির প্রতিপাদন করা হয়েছে। তাহারা বলে থাকেন যে ব্রহ্ম নিরাকার নির্বিশেষ নিঃশক্তি নিষ্ক্রিয় নিরঞ্জন নিরুপাধি, অর্থাৎ ব্রহ্মের কোন শক্তি নাই, তাহার রূপ নাই, তাহার গুণ নাই, এই সবগুলি বলেই তাহারা নাস্তিকতাকে বা মিথ্যাবাদকেই তাহারা প্রতিপাদন করে থাকেন। এই জন্য শ্রীমন মধ্যাচার্য পূর্বকালে তিনি সব মতবাদ গুলিকে খণ্ডন করেন। তিনি বললেন না, মহাপ্রভু বললেন কি, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্মের শক্তি এই শব্দের মধ্যেই আছে, যেহেতু বৃহৎ ধাতু মন প্রত্যয় করে ব্রহ্ম শব্দ হয়েছে। বৃহৎ ধাতুর অর্থ হল বৃহৎত্বাৎ ব্রহ্ম, যিনি স্বয়ং বৃহৎ এবং অপরকে বড় করবার ক্ষমতা যিনি রাখেন তাহাকে বলা হয় ব্রহ্ম। তদ্রূপভাবে বললেন কি, যাহার মধ্যে বড় করবার ক্ষমতা আছে সবাইকে তিনি বৃহৎ করে থাকেন, তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্মের মধ্যে স্বাভাবিক রূপে শক্তি আছে। এই জন্য শ্রীমন মধ্যাচার্য তিনি কি করলেন, সমস্ত শ্রুতির দ্বারা প্রতিপাদন করিয়ে তিনি ব্যাখ্যা দিলেন, বললেন কি, তন্তু ঔপনিষদম পুরুষম পৃচ্ছামি, সেই ঔপনিষদ পুরুষকে আমি জানতে ইচ্ছা করি। এখন বেদান্তের মধ্যে বললেন উপনিষদে বর্ণিত পুরুষ, সেই পরম পুরুষকে, তিনি হলেন শ্রুতির প্রতিপাদ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অতএব তাহার কথা বলতে গিয়ে বললেন কি, নতস্য কার্যম করণস্য বিদ্যতে নত সমস্যাভ্যধিকস্য দৃশ্যতে পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ অস্য পরাশক্তি বিবিধা এব শ্রূয়তে। অস্য পরাশক্তি পরম পুরুষ ভগবান কি পরাশক্তি স্বাভাবিকী না তো প্রাদাত্মিকী। তাহারা বলে থাকেন অদ্বৈতবাদী কি, লোহার মধ্যে যেমন অগ্নি প্রবেশ হয়ে যায়, আগুনের মধ্যে কি লোহাকে ফেলে দিলে গরম হয়ে যায়, লাল হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার লোহা যেমনিকে তেমনি হয়ে যায়। তদ্রূপ ভাবে ব্রহ্ম কখনো শক্তি ধারণ করেন আর তখন শক্তি স্বরূপ হয়ে জগতে আসেন, আবার নিরাকার নির্বিশেষ ব্রহ্ম হয়ে বিলীন হয়ে যায়। তদ্রূপ ভাবে ভগবান এইভাবে আসেন এবং যান, নিরাকার ব্রহ্ম হয়ে যায়। তো এখন বেদান্তের মধ্যে বলছেন কি, না তো তাদাত্মিকী, তাদাত্মিকী নয় স্বাভাবিকী, ভগবান নিত্য শক্তি যুক্ত। এই জন্য বেদান্তের মধ্যে বললেন কি, শক্তি শক্তি মতোর অভেদ, শক্তি এবং শক্তিমান অভেদ বস্তু, তাহার মধ্যে ভেদ নাই। এই জন্য শ্রীমন মধ্যাচার্য ভগবানকে তিনি সর্বশক্তিমান রূপে স্বীকার করেছেন। বেদান্ত সূত্রের দ্বারা তিনি প্রতিপাদন করলেন ভেদ ব্যাপদেশা, ভেদ ব্যাপদেশা। বেদান্ত শাস্ত্রের মধ্যে ভগবান এবং জীব, ভগবান এবং মায়া, ভগবান এবং জড় বস্তু প্রত্যেকের মধ্যে ভেদ আছে। এই ভেদ যদি নিত্য স্বীকার না করা যায় তাহলে বেদান্ত সূত্রকেই উড়িয়ে দেওয়া হয়। এই জন্য বেদান্তের মধ্যে ভেদ ব্যাপদেশা শব্দ একবার নয় বহুবার উল্লেখ হয়ে আসে। এইভাবে তিনি বললেন কি, জন্মাদ্যস্য যতঃ সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করেছেন, সেই সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ভগবান তিনি হলেন নির্গুণ ব্রহ্ম, তিনি হলেন সগুণ ব্রহ্ম। সগুণ নির্গুণ কেবল এইটি ভেদ, যা যা শ্রুতির জগতি নির্বিশেষম সা সাভিধত্তে সবিশেষম এবং যে যে শ্রুতি নির্বিশেষ রূপে ব্রহ্মের স্বরূপকে বর্ণনা করে থাকেন সেই সেই শ্রুতি সবিশেষ রূপে তাহাকেই প্রতিপাদন করেন। এই জন্য বললেন কি পাওয়ার উপায় জানবার উপায় একমাত্র শাস্ত্র। এই জন্য উপনিষদম পুরুষম পৃচ্ছামি, উপনিষদ বললেন, বেদান্তের এক নাম হলো উপনিষদ। উপনিষদ কেন? উপর সমীপে নিষদ ইতি ইতি উপনিষদ। যে বিদ্যার দ্বারা জীব ভগবানের সন্নিধানে পৌঁছাইতে পারে এবং তাহার সান্নিধ্য লাভ করে তাহার পরিকল্প প্রাপ্ত হয়, তাহার সেবা লাভ করবার যোগ্যতা লাভ করেন, সেই বিদ্যাকে উপনিষদ বিদ্যা বলা হয়। সেই ব্রহ্মের মধ্যেই তত্ত্ব সমন্বয়া বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু তাহারি থেকে প্রকাশিত হইয়াছে। এই জন্য বললেন কি ভগবান ইব ইতরু শ্রীমন মধ্যাচার্য তিনি ভাগবতে টিকা করলেন, তাহার মধ্য দিয়ে বললেন কি ভগবান ইব ইতরু সারা বিশ্ব সংসার ভগবানে স্বয়ং এই ব্রহ্ম তিনি বিশ্বরূপে জগৎরূপে প্রকটিত হয়েছেন, কিন্তু জগতের সবকিছু ধ্বংস হয়ে গেলে বিনাশ হলেও ব্রহ্মের কোনদিন কোনো কিছু বিনাশ হয় না, ব্রহ্ম যথাবত অবস্থিত আছেন, তিনি সর্বশক্তিমান। এই জন্য বললেন কি যত সমস্ত জীব সমুদায় তাহার অংশ এবং সমস্ত জগৎ তাহারই থেকে প্রকটিত, তিনি জগৎরূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে এবং বিশুদ্ধ দ্বৈতবাদের মধ্যে একটি মাত্র ভেদ আছে, যেখানে কেবল তাহারা বলে থাকেন ব্রহ্ম পরিণামবাদ এবং অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে মহাপ্রভু শক্তি পরিণামবাদ স্বীকার করলেন যে ব্রহ্মই জগৎ রূপে জীব রূপে প্রকটিত হয়েছেন। মহাপ্রভু বললেন কি না ব্রহ্ম তাহার নিজের শক্তির দ্বারা জগৎকে প্রকাশ করেছেন এবং জীব সমুদায়কে প্রকট করেছেন। এইখানেই সামান্য ভেদ আছে, আর কোথাও ভেদ নাই। যেমন আমরায় প্রাহ তত্ত্ব হরিণীয় পরমম সর্বশক্তির রসাপ্তি তদ্রূপ ভাবে শ্রীমন মধ্যাচার্য তিনি ব্যক্ত করেছেন দশমূল তত্ত্ব, সেই জন্য তাহার সূত্রের মধ্য দিয়েও অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায় যে তিনি শ্রীমন মধ্যাচার্যের তিনি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের কথাগুলিকে ব্যক্ত করে দিয়েছেন। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তাহার বিচারকে গ্রহণ করলেন যে ভক্ত ভগবান এবং ভক্তি এই তিনটি সম্বন্ধ না হলে ভগবানকে লাভ করা যায় না, ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ ভক্তির দ্বারা হয়। এই জন্য বেদান্তের মধ্যে বললেন কি তন্নিষ্ঠস্য মোক্ষপদিশা, তাহার নিষ্ঠা তাহার আরাধনা তাহার সেবা দ্বারাই জীব সংসার থেকে মুক্তি লাভ করেন এবং মুক্তি হেতু অন্যতা রূপাং স্বরূপে ব্যবস্থিতি। শ্রীমন মধ্যাচার্য বললেন জীব শুদ্ধ স্বরূপে যখন অবস্থিত হয় তাহাকেই মুক্তি বলা হয়। এইভাবে শ্রীমন মধ্যাচার্য তাহার বিচার সম্বন্ধে ব্যক্ত করেছেন। আমি এইখানে
We should know all these tattva. Then we can understand who is Madhva and what relation is there. In brief, he told so much, so much. So we should try to. You should tell something. What he told. Huh? You could not understand? Bolo.
Madhva तुम बोल सकते हैं ये सब तो चल गप हाँकने से नहीं होगा, ये सब तब तो सिद्धांत भी जानना होगा।
बसवाचार्य भी ब्रह्म परिणामवादी हैं, शक्ति परिणामवादी नहीं है?
सभी लोग, शंकराचार्य ब्रह्म परिणामवादी नहीं, बाकी हमारे चारों वैष्णव लोग। You do not want to speak? You? Then you should speak 42. You should know all these things. You know all this. Try to speak. Stand up. रामचंद्र कथा बोली।
ओम ज्ञानतिमिरानन्दस्य ज्ञानमुदरशिवाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येन च हरेभ्यो वैष्णवेभ्यो नमः। So on this auspicious appearance day of Sri Madhva Acharya, our Sampradaya Acharya, we have heard so many points of Siddhanta philosophy that Sri Madhva Acharya has propounded, how he established the pure understanding of Vedic truth, Vedic knowledge, particularly the end of Vedic knowledge, Vedanta Sutra. So, Sri Madhvacharya, a very powerful personality. Even physically he was very powerful. We have heard so many pastimes the other day, how he was so physically powerful. Actually, he is accepted to be an incarnation of a combined potency of Hanumanji and also Vayu. So, very powerful personality. And when he appeared in this world, at that time, the philosophy which had been preached by Shankaracharya, the Mayavad philosophy, which actually he was ordered to do by Lord Narayan. For what purpose? Lord Narayan told to Lord Shiva that you must come into this world and you must preach a philosophy that will delude the atheistic persons. Now, what was the reason for that? Because at that time, the platform for bringing pure bhakti within the world, the Supreme Lord Narayan wanted that bhakti will come into the world and it will have a very stable platform. But in order for it to have such a platform, it will have to be cleared from so many unscrupulous persons who have so many cheating and demoniac tendencies, atheistic type persons. So therefore, Lord Narayan instructed Lord Shiva to do a nearly impossible task. Only the most extraordinarily powerful personality, the greatest of Vaishnavas, Vaishnavananda Shaku, he could come into this world and he could preach a philosophy which would delude the atheistic persons away from the path of pure bhakti. Why? Because if they would not be deluded away from the path of pure bhakti, then they would have a tendency to come into this path and they would pollute the path of bhakti itself. So, therefore he came and he preached Mayavad philosophy. And this Mayavad philosophy, Sri Chaitanya Mahaprabhu told that Mayavadi Bhashya Shunilai Hoi Sarvanash. If anyone hears that philosophy, then all of his tendency to worship the Supreme Lord, it will become destroyed. So Shankaracharya, he preached this philosophy, and at that time he drove the atheistic Buddhist philosophy out of India. Because when Lord Buddha came at that time, the Vedas were rejected. Lord Buddha preached that you should simply follow me and my philosophy of Nirvana, Nirvisheshvad. So many persons began to follow this Buddhist path. And therefore, the Vedic literatures within India, they became less prominent. So therefore, when Shankaracharya appeared, he has re-established the Vedic literatures on the basis of Vedanta Sutra, the final commentary on all of the Vedas by Srila Vyasadeva. He established that Vedanta Sutra, but he wrote this Mayavad commentary on Vedanta Sutra. But anyway, even at the end, Shankaracharya, he acknowledged that the ultimate goal of life is to worship Govinda. At the final stage, he said, Vaja Govinda, Vaja Govinda, Vaja Govinda, Bhavate. You should all worship Govinda. So after Shankaracharya disappeared, now the Vedas had become re-established, but so much atheistic Mayavad philosophy was rampant here and there. So therefore, in the next installment, the Supreme Lord empowered this personality, Sri Madhvacharya, to come into this world. And now, to clear the path even further for the installment of pure bhakti to the lotus feet of Supreme Personality of Godhead, Bhagavan Sri Krishna. So Madhvacharya came into this world and he preached very powerfully and defeated point for point. More than 100 logical points, he defeated all the philosophy that Shankaracharya had brought in this world. And this was a very great feat, because Shankaracharya's philosophy was also very powerful, but Madhvacharya found all the flaws in his philosophy. And then he established that there is the difference, the Shuddha Advaita, that Shuddha Advaita, that the living entities are completely separate from the Supreme Lord. Because the whole philosophy of the Vedas is telling that all energies, all Shaktis, which have emanated from the Supreme Lord are non-different than Himself. Shakti, Shaktimator, Aveda. There is no difference between the Supreme Personality of Godhead Himself, His Swarup, and the energies, the potencies. So, the Jiva soul is also a potency of the Supreme Lord. But Shankaracharya's philosophy was telling that the Jiva is Brahma Himself, that there is no difference at all. So this Advaitavad philosophy, it was very contaminating. So Madhvacharya clarified, and he said, no, there is eternal difference between the Jiva soul and also non-difference with the Supreme Lord. But he emphasized that there is this difference. The Jiva soul is very tiny, very minute. And the Supreme Absolute Param Brahma, He is unlimited and supreme. And the living entity, Nityo Nityanam, Chaitanas Chaitananam, Eko Yo Bahunam Vidadhati Kama. That the Supreme Eternal and the individual Jiva souls, which are innumerable, they are all dependent upon the Supreme Lord. So there is a difference between them. And he also preached that between the Jivas and the other Jivas, there is also difference, because Shankaracharya preached that there is only Brahman, Sarva Kalavindam Brahma, that everything that exists is Brahma. You are Brahma, I am Brahma, all living beings, and they merge and become one. But Shankaracharya established, no, the Jiva souls are eternally separate from one another. Madhvacharya established. And he also established that the Jiva souls are different than the Maya Shakti, the illusory potency of the Lord. There is difference. And he established that the objects within the material world, all of the different manifestations of the material energy in the form of planets and trees and mountains and all these objects of this world, there is also difference between them. And he established that between Maya and the Supreme Lord, there is difference. So this way, five different realities he established. And in this way, he made the foundation for the presentation of the philosophy which Sri Chaitanya Mahaprabhu would later come into this world. And also, as we heard, Sri Madhavendra Puri Pad and Advaita Charja Nityananda Prabhu, all these glorious divine personalities accepted this sampradaya of Madhvacharya. And Madhvacharya, especially Sri Chaitanya Mahaprabhu, accepted two prominent aspects of his philosophy, one being the acceptance of the Sri Murti, Sri Vigraha, the deity form of the Lord, as we heard that this Nitya Gopal form of the Lord was manifested from the Gopi Chandan by Madhvacharya. And the other point... So, in this way, Sri Madhvacharya and the other three Sampradaya Acharyas, they established within this world the proper channel through which bhakti to Bhagavan can be accepted by the jiva souls. Because without recognizing that there is the Supreme Lord Bhagavan, that there is the bhakta who is worshipping Bhagavan, and that there is the process of bhakti, these three things, the process by which the bhakta worships Bhagavan, without accepting this, one cannot never arrive at his absolute destination, the eternal service of the Supreme Lord. So he established that the real path of mukti, liberation, is when the jiva soul, muktiya hipanyata rupam swarupena vivastiti, that when the jiva soul is established in his final position, and he has given up all other forms, all these temporary material forms and designations, then when he comes into his perfect, supreme service position to the Supreme Lord, in his eternal form, in a particular worshipable form of the Lord, then he is established in real mukti. So Madhvacharya, Ramanujacharya, Nimbaditya, and Vishnuswami, they laid the foundation for bhakti to come within this world. And in our sampradaya, Madhvacharya sampradaya, we are worshipping the lotus feet of Sri Madhvacharya as the originator of this sampradaya philosophy.
We are Vaishnav Sannyasi. Our name is Bhakti Vedanta. So I want that especially those who are renounced order sannyasi, they should remember at least some sutra of Vedanta. At least 25. And its meaning and its explanation. If you will remember at least 10 sutras of Brahma Sutra, 1 to 10, then all will come in this. As in Srimad Bhagavatam, in 3-4 slokas, all Srimad Bhagavat is there. So in Brahma Sutra too, all sutra are in 10.
First ten.
So you should surely remember. Otherwise, anywhere you will be defeated by Mayavadi. So you must. He told so many sutra. So aaj pehle batlaya कि रामचंद्र आज लंका रावण के विजय के लिए यात्रा किया. यद्यपि सीता जी पर शक्ति हैं, उनको रावण छू सकता है कि नहीं? कैन रावण टच सीता, रियल सीता? नहीं छू सकता. किंतु कैसे छू लिया, उसको चुरा करके जबरदस्ती पकड़ करके ले गया, फोर्सेबली ही किडनैप्ड सीता विथ फोर्स एंड शी वॉज क्राइंग बिटरली। वो बहुत जोर से रो रही थी, छटपटा रही थी, और रावण के हाथ से छूट नहीं की सकी। वाई वाई बिकॉज राम वॉन्टेड दिस, शी फॉलोड द ऑर्डर एंड दैट सीता वॉज ऑल्सो नॉट रियल सीता। वो सीताजी सीताजी नहीं थी, वो माया सीता थी। असल सीता को अग्नि में राम ने दे दिया था, लक्ष्मण को भी नहीं बतलाया, नेवर टेल इट टू लखन ऑल्सो। वाई व्हेन इन लंका ही किल्ड रावण एंड ऑल कुंभकर्ण मेघनाद एंड ऑल हिज एसोसिएट्स एंड देन इन द लास्ट राम ऑर्डर्ड विभीषण दैट यू शुड ब्रिंग सीता एंड ही वॉज ब्रिंगिंग हर इन ए पालकी लैंकल एंड ऑल वांटेड टू सी, ऑल मंकीज वर वेरी ईगर टू सी, उनको देखने के लिए उत्सुक थे। राम टोल्ड सीता शुड कम ऑन वॉकिंग फाई इन पालंकी, दोज हू हैव गिवन लाइफ एंड सोल फॉर मी ऑल द मंकीज दे वॉन्ट टू सी, तो वाई नॉट सी शुड कम ऑन फूट एंड दैट इज वाई सीता। वो उतर गई पालकी से और खुद आने लगी। जब निकट आई, व्हेन शी केम नियर, देन राम टोल्ड आई डोंट वॉन्ट टू एक्सेप्ट यू, यू को गैन एवरी वेर यू वॉन्ट एनी फेयर, यू शुड गो। एंड देन लखन बिकेम वेरी फ्यूरियस, वेरी फ्यूरियस। राम टोल्ड दैट सीता इज टेलिंग दैट यू शुड ब्रिंग सम फ्यूल एंड टेक इट इन फायर एंड शी विल बर्न। रिफ्यूज टू ओबे राम, आई कैन नॉट फॉलो यू। राम वॉज टेलिंग दैट लिसन मी, आई डोंट वॉन्ट टू लिसन इवन। And then what became? Ram told, listen me, why you are so? And he told in his ear, oh, this Sita is Maya Sita. In Panchavati, I gave Sita to fire day. Now I want to take it from fire there. So you should tolerate some of 5 minutes only. So why you could not tell me? Why you could not tell me? Oh, if I have told, then everything will be opened and my pastime will not be done. And then fire was, big fire was there, and Sita went inside. No burning, nothing. Agni Dev came and told that Sita is
pure.
She is okay. She is pure. Raman cannot touch her. So, up till now, Mayabad was acting there on the post of Sita. And now fire deity came and then he gave, produced Sita Devi from him and he gave it to Ramachandra. Secret, so many things. Now come to Kishkindha. And then Ram was very upset for Sita. Even Shankar could not know. Shankar knew, not Parvati. Uma Devi could not know. Janki only used to know. But not Uma. So, he had a friendship with a monkey. His name was Sugriv. He was also deprived of her wife. His wife was kidnapped by Badi. So he was helpless because Badi was so much strong. So he made friendship through Hanuman. And after some time, Sugriv sent. Bali was killed, and after that, Hanuman was sent to Lanka. And he jumped
across the ocean.
So many obstacles came in the way. But see, he went in Lanka, discovered with the help of Vibhishan, Bhakta. And then he took all the fruits of Ashok Vatika and then killed his sons Akshay Kumar and others. And then he gave fire in whole Lanka. Golden Lanka. And it was totally
burned to ashes.
Burned. And then he took some Chandrahar ya kya Ramchandra anguthi diye aur unhi Chudamani. And then he came to Ram and gave. And then a bridge was done on ocean, and thus they invaded Lanka, and Lanka was finished. This is whole Ramayana. Gaur Pramana. Ab kirtan ek kara do. I want that the devotees, though they have come, they must register their name. At least they should give their names. And after that we will see. We will exactly know, want to know that how many devotees are and how many buses are needed. So don't delay. Today you must enlist your name.
Hare Krishna.
Bangla theke ja raha hai aise chen. Taram tatah naam likhiye den matho maharaj er nikate. Sab log. Aaj ke keu baki thakben na. All devotees should. Whether brahmachari or sannyasis or devotees, they must enlist their names.
Hare Krishna. আজ আমরা আরতি কীর্তনের পরে পাশের কংসল মেডিকেল স্টোর ওখানে যাবো, ওখানে সকলের প্রসাদের ব্যবস্থা আছে।